আছে, ব্রজবাসী জন তারা সকলেই জানতেন শুনেছেন যে কৃষ্ণ নাকি দেবকীর পুত্র। যদি দেবকীর পুত্র হতো ব্রজবাসীগণের মনের মধ্যে অবশ্যই সংশয় থাকত। যেহেতু মায়েদের সন্তান হয়, এখন কোন সন্তান পিতার মতো মুখের কাটিনটি নিয়ে জন্ম নেয়, আবার কোন কোন সন্তান মায়েদের মতো ফেসটা নিয়ে আসে মুখের চেহারা নিয়ে রূপ রং নিয়ে জন্মগ্রহণ করে। যে ছেলেগুলি মায়েদের মুখের বর্ণ এবং তাহার স্বরূপটি নিয়ে জন্ম নেয় তাহাদেরকে অত্যন্ত সৌভাগ্যবান বলা হয়। এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবান হতে পারেন, কিন্তু যখন ব্রজে জন্ম নিলেন মানুষের গৌরব থেকে জন্ম হয়েছে কি না হয়েছে ব্রজবাসী জন সেইটি প্রমাণ করলেন যে দেবতীর পুত্র কি করে হবে। কেন যশোদার যশোদা মায়ের স্টার্টিং নিয়ে কৃষ্ণের জন্ম, এখন ঠিক মায়ের মুখের মতোই কৃষ্ণের মুক্তি। অতএব সেখানে কোন রকমের সন্দেহ করবার আর আবশ্যকতাই থাকে না। আবার অপর দিক দিয়ে সুপ্রিম গোস্বামী বললেন কি জাত লাদা মহামনা নন্দস্তু আত্মদেব উৎপন্ন জাত লাদা মহামনা নন্দ মহারাজ কৃষ্ণ জন্ম হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ব্রাহ্মণজনকে আবাহন করলেন, পাণ্ডব দ্বারা পূজা অর্চন করাইলেন, আর দান দক্ষিণা ঘুরি ঘুরি দান দক্ষিণা হল, পূজা পাঠ হল, তারপরে নারী ছেদন। এখন যদি গর্ভের থেকে জন্ম না হলো তাহলে নারী ছেদন কোথার থেকে হয়ে গেল? আবার যশোদানন্দন বলেই তিনি যে সর্বত্র পরিচিত হলেন আর এইভাবে প্রকাশ্য যোগমায়া দেবী তিনি কি করলেন ছোট বোন নিয়ে আসলেন কংসের সামনে। দেখা গেল যখন বসুদেব মহারাজ তাকে কংস কারাগারের মধ্যে নিয়ে গেলেন আর দেবটির কলতে দিয়েছেন, এখন সঙ্গে সঙ্গেই কাঁদতে লাগলেন। তাহার কান্না শুনে পাড়া ধরে ঘুম ভাঙল যে আমার জন্ম হয়ে গেছে, এবারে তুমি কংসকে খবর দাও। তো তারা এখন ছুটে গেল মহারাজ কংসকে খবর দিতে। আর সেই সময়ে এখন কংস ছুটে এসে বলে কি কোথায় তোমার অষ্টম গর্ভের সন্তান, এখনই দাও। এই বলে এখন জোর জবরদস্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। দেবকী বললে কি দাদা এইবারে তো কোন বালক হয় নাই, একটিমাত্র কন্যা হয়ে তুমি তো আমার সমস্ত ছেলেগুলিকে মেরে দিয়েছে, আমার এই কন্যাটিকে তুমি প্রাণ ভিক্ষা দাও, কিছুতেই তুমি একে মারবে না। বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও কংস কি আর শোনার পাত্র, কিছুতেই শুনলেন না। সঙ্গে সঙ্গেই এখন হাত দিয়ে টেনে পার করে নিয়ে কারাগারের বাইরে গেলেন। গিয়ে যেমনি শিলাপৃষ্ঠে আসার মাত্রে যাচ্ছেন এমন সময় হাত থেকে ছিটিয়ে বেরিয়ে গেলেন। গিয়ে দেবী দুর্গা অষ্টভুজা হয়ে সিংহ বাহিনী সমস্ত তীব্র অস্ত্র হাততে ধারণ করে অষ্টভুজা দুর্গা হয়ে আকাশ মারিয়ে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার সময় কংসকে এমন একটা লাঠি মেরে গেলেন যে লাঠির প্রহারেই কংসের মাথা ঘুরিয়ে গেল। বজ্র প্রহারে এখন কংস মাথা ঘুরিয়ে গেল, চৌবন্ধকার হয়ে গেল। তখন মাথায় হেট করে বসে পড়ল, বসে এখন দেখছে কি এত জোরে মারল, কি কেবার এই প্রহার করল আমাকে। উপর দিকে তাকিয়ে দেখল কি আরে আমার আরাধ্যা দেবী দুর্গা, সেই দুর্গা দেবীকে দেখেই এবার। তখন দুর্গা দেবী বললেন রে বুড়ো কংস তুই কি আমাকে মারিবি, তোমাকে মারিবে যাই অন্যত্র বাড়িতে সেই তুমি বৃথাই এই দেবকী বসে এবং যাদবগণের প্রতি হুচ্ছ। এইরকম হিংসা করলে কিন্তু রেহাই পাবে না, তুমি প্রাণেতেই সমাপ্ত হয়ে যাবে, সম্পূর্ণ বিধ্বংস হয়ে যাবে, কোনো ক্ষমা হবে না। এই বলেই দেবী দুর্গা অন্তর্ধান হয়ে গেল। সেই জন্য বললেন কি দেবী দুর্গা দুই স্বরূপে হয়ে গেলেন, এক স্বরূপে তিনি কাত্যায়নী যোগমায়া রূপে, ব্রজগতিগণ ব্রজকুমারীগণ ছোট ছোট বালিকাগণ তাহারা ব্রজতে কাত্যায়নী দেবীর পূজা করেন, আর ওই মন্ত্রের তাহারা প্রার্থনা করলেন কি কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী, হে কাত্যায়নী, হে মহামায়ে, হে মহাযোগিনী, তুমি তো সকলকে মোহিত করে থাকো, অতএব কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ করাইবার জন্য তুমি আমাদের পিতা মাতা গুরুজন অভিভাবক তাদেরকে মোহিত করে দাও, যাতে কৃষ্ণ মিলনে আমাদের কোন বাধা না ঘটে। হে মহাযোগিনী, তুমি অসম্ভবকে সম্ভব করে থাকো, অতএব আমি আমরা তোমার কাছে প্রার্থনা করি যে তুমি আমাদেরকে কৃষ্ণের সঙ্গে সংযোগ করাও। আমরা যে কৃষ্ণ প্রাপ্তির জন্য উৎকণ্ঠী, ব্রজগোপীগণের প্রেমের বৈশিষ্ট্য কি, তাদের প্রেমের মধ্যে যে নিষ্কাম সেই কোন সময়ের অপেক্ষা নয় আর কোন বয়সের অপেক্ষা নয়, ছোট্ট ছোট্ট ব্রজবালিকা ব্রজকুমারীগা তারা কৃষ্ণকে পাওয়ার জন্য উৎকণ্ঠিত লালাই। বড়দের কাছে শুনেছে একটা শব্দ, কিন্তু তার মানেও বুঝে না যে পতি মানে কি হয় আর স্ত্রী পুরুষের ব্যবহারটা কি, তাদের কোনো কিছুই জানা নাই। ছোট ছোট বালুস বালিকাগা তারা শুনে রেখে যে পতি হয় পুরুষকে পতি বলে, তাই নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেন আমাদের পতি হয়। কেমন ধরনের পতি? তার সঙ্গে আমরা যাতে খেলাধুলা করতে পারি, তার সঙ্গে আনন্দ বিহার করতে পারি, নাচ গান করতে পারি, সেই কারণে হে শ্যাম, হে মহামায়ে, হে মহাযোগিনী, তুমি এই অনুগ্রহ করো যাতে আমরা কৃষ্ণের সঙ্গে খেলাধুলা করতে পারি। দেবী পতি কুরুতে নমঃ, তাকে প্রার্থনা রূপে যেন সেবা করতে পারে। তো এই জগতে যেমন স্ত্রী পুরুষের মধ্যে, যুবক যুবতীর মধ্যে কিশোর কিশোরী হলে, তারপরে যৌবন অবস্থা প্রাপ্ত হলে তখন পরস্পরের প্রতি অনুরাগ এবং প্রেম ভালোবাসা জাগে। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সাবেক ভক্তজনের প্রেম প্রতি ভালোবাসার মধ্যে না কোনো বয়সে, না কোনো দেহের, না কোনো সময়ের কোনো কিছুর অপেক্ষা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তাহাদের সৃষ্ট অনুরাগ যে জেগে উঠে, আর সেইভাবে তাহারা যে হয়। এখন যোগ মায়া দেবী দুই স্বরূপে, এক স্বরূপে তিনি মহামায়া যিনি জগৎকে মোহিত করেন, এই সমস্ত বিশ্ব জগতের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি হলেন জগৎ জননী দুর্গা। এই ব্রহ্মাণ্ড রূপী দুর্গের অধিষ্ঠাত্রী দেবী তিনি হলেন দুর্গা। আর যোগ মায়া কৃষ্ণলীলার সহায়কারিণী, যত সমস্ত ভক্তগণ ভগবানের আরাধনা করেন তাহাদিকে ভগবানের সঙ্গে সংযোগ করান, তাহাদিকে মিলন করান, এই হল যোগ মায়ার কার্য। যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজ করেন সেই সময়ে তিনিও যোগ মায়াকে আবাহন করলেন, যোগ মায়া আজকের এই লীলার মধ্যে কেবল ব্রজগোপীগণের প্রবেশের অধিকার, কিন্তু সেই প্রবেশের মধ্যেও কাকে টিকিট দিতে হবে কাকে টিকিট দেওয়া হবে না সেটা তুমি নির্ণয় করবে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ তাকে গেটটি পার করে ওই টিকিট কাউন্টারে বসিয়ে দিলেন, বলে যত গতি আসছে সবাইকে তুমি টিকিট বিতরণ করবে। এখন তাই তিনি এখন টিকিট বিতরণ করতে লাগলেন, করতে করতে এখন দেখা গেল যারা পতিপুত্রবতী তারা এখন কৃষ্ণকে চায়, বলে বারে এদিকে এদিকে সংসার ঠিক হোক করবে, আবার অপর দিকে বলে কিনা কৃষ্ণকে চাইবে, একটা দিক না ছাড়লে হবে না, অত ছাড়তে হবে তারপরে আসতে হবে, আগে সংসারে মায়া ছাড়ো তারপরে এসো, তা না হলে আসতে পারবে না। এখন যোগ মায়া দেবী আর টিকিট দিলেন না, বলে না না টিকিট হবে না, যাও ঘরে যাও। তো ওই ঘরে থাকলো, এখন তাদের পতিরা কি করলো, এখন লাঠি নিয়ে চল যাবে লড়াইবে, বলে এই যাবে কোথায়, গেলে এক্ষুনি তোমাদের মাথা ফাটাবো, পাগুলি ভেঙে রেখে দেবো, তোমরা শুধু ঘর থেকে পালিয়ে যাও আর যেতে দেওয়া হবে না। সেইভাবে যোগ মায়া দেবী এমন করে দিলে না তারা তো ঘর থেকে বেরোতেই পারে না। দুষ্ট কষ্ট বিরহ তীব্র তাপ ধূতা শোয়া ধ্যান প্রাপ্ত শুক ক্লেশা নবৃত্তা ক্ষীণ মঙ্গলা, যখন কৃষ্ণ বিরহ তীব্র তাপে এমন ভাবে অধীর হয়ে কাঁদতে লাগলেন যে শান্তে শান্তে প্রভুপতি জানেন সংসারের প্রতি মোহ আসক্তি স্নেহ প্রতি ভালোবাসা সব কিছু বন্ধ ছিন্ন হয়ে অপরদিকে ব্রজপতি জন কৃষ্ণের প্রতি প্রজার স্নেহ মমতা যুক্ত হয়ে গেল। তখন আজ তাদেরকে কেউ আর আটকে রাখতে পারল না। যোগুর গুণময়ন দেহ যোগমায়া দেবী তাহাদের এই গুণময় শরীরটিকে সরিয়ে দিলেন, অলক্ষিত ভাবে সরিয়ে দিয়ে অপ্রাকৃত চিন্ময় স্বরূপে ব্রজপতিগণ কৃষ্ণের নিকটে তৎক্ষণা পৌঁছে গেলেন। এইভাবে যোগমায়া দেবী কি করেন, ভক্তগণকে যাহাদের কথায় আছে তাহাদের সেই সমস্ত কথাগুলি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সংসার আসক্তি বিষয় প্রীতি এই সবগুলিকে ছিন্ন করিয়ে কৃষ্ণের চরণে তাহার সেবায় উদ্বুদ্ধ করা তাহার সেবাতে নিয়োজিত করেন, এই হল যোগমায়া দেবীর টার্গেট। আর অপরদিকে মহামায়া তিনি এই ব্রহ্মাণ্ড রূপী দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, সৃষ্টি স্মৃতি প্রলয় সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন কারিণী সাধন শক্তির একা ছায়ব শক্ত ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপম অপি জ্যেষ্ঠ জ্যেষ্ঠ জ্যেষ্ঠতে সা গোবিন্দ মাবি পুরুষম সমহম ভজামি। তো এখন ছয় বজত্ব ভুবনানি বিবর্তি দুর্গা সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা যিনি সৃষ্টি স্মৃতি প্রলয় কারিণী শক্তি সেই দেবী দুর্গাকে বলা হল ছয় বজত্ব ভুবনানি বিবর্তি দুর্গা, তাহাকে ছায়া শক্তি বলা হল। ভগবানের একটি হল স্বরূপ শক্তি যাহাকে অন্তরঙ্গা স্বরূপ শক্তি বলা হয়, আরেকটি শক্তির নাম হল জীব শক্তি আবাস স্থানীয় আর তম স্থানীয় অন্ধকার স্থানীয় সত্তরজতম গুণাত্মিকা সেই হলেন মহামায়া, তাহাকে বহিরঙ্গ শক্তি তাহাকে দুর্গা দেবী বলা হয়। তিনি কি করেন, জীবজনকে মোহিত করেন, এই জন্য দুর্গা বলা হয়। আবার বললেন কি, যা পরাপরম শক্তি মহাবিষ্ণু স্বরূপিণী যেশা বিজ্ঞান মাত্রেণ কৃষ্ণ প্রাপ্তির ভবতি নান্যথা। বললেন কি, যা পরাপরম শক্তি সেই পরমাশক্তি তিনি কে যোগমায়া দেবী তিনি কে রাধারানীর এক পিতা, যা তারা পরমাশক্তির মহাবিষ্ণু স্বরূপিণী মহাবিষ্ণু স্বরূপিণী তিনি হলেন রাধারানী অন্তরঙ্গা স্বরূপ শক্তি, যাহার অনুগ্রহ যাহার কৃপা করুণায় কৃষ্ণ প্রাপ্তির ভবতি কৃষ্ণ প্রাপ্তি হয়ে থাকে, নন্যথা তাহার করুণা না হলে কৃষ্ণ পাওয়া যায় না। আবার বললেন কি, অস্যা আমৃতা শক্তির মহামায়া অখিলেশ্বরী সেই রাধারানীর এক প্রসাদ যাহাকে আমৃতা শক্তি বলা হয় জীবজনকে এই শরীরের দ্বারা আপ বহু দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এই শরীরের দ্বারা আবরণ করে দিচ্ছেন, সেই জন্যই তাহাকে বলা হল আবরিকা শক্তি। সত্য রজত তম গুণের দ্বারা এই আবরণ করে দিয়েছে আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি সব কিছুই আচ্ছাদিত এই তিনটি গুণের দ্বারা, এই জন্য দেবী দুর্গাকে আবরিকা শক্তি বলা হল। আচ্ছা আবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী তিনি হলেন মহামায়া অখিল বিশ্বের ঈশ্বরী। এইভাবে দেবী দুর্গা তিনি কি করেন, সমস্ত জগৎকে পরিচালনা করেন। তিনি হলেন কে, শিবের ঘরানি শিবের পত্নী শিবানী। কিন্তু অনেকে আছেন দুর্গাকে রয়েছে অনেকে বলেন কি না কালী কৃষ্ণ স্বামী আবার নবতীকে দেখতে পাবেন এইখানে কালীর লাশ আরে মা কালী রাজ করেছেন না ভগবান কৃষ্ণ রাজ করেছেন, কৃষ্ণ এখন গোপীগণকে নিয়ে রাজ করেছেন, কালী এখন কোন কাকে নিয়ে রাজ করবেন? তো এখন নবদ্বীপে বললে তো মদ খেয়ে নাতানাতি করে তারা বলে কিনা আমরা রাজ করছি, তখন ওই ছুটে আসে রাজ দেখবার জন্য। আরে বাস্তবিক কৃষ্ণের রাজ হোক বৃন্দাবনে, তো কৃষ্ণের রাজ হয়, লীলা অভিনয় হয়, দেখবার মতো হয় সেই সমস্ত রাজ। আবার অনেকে আছেন কালী কৃষ্ণ সব এক করে বসে আছে, এখন কালী কৃষ্ণ এ করলে কোন দিক দিয়ে করবে? তারা তো ভাই বোন, আপনারা শুনলেন একটু ভাই বোনের কথা বললাম, ভাই বোনে কি আর সংস্কৃতির মতো ব্যবহার করবে না পতি পত্নী হবেন? ভাই বলে কি করে হবে? অপরদিকে যদি দেখা যায় শিবের ঘরানি শিবানী দুর্গা দেবী, এখন ভগবান শ্রীকৃষ্ণ কি তাহাকে হরণ করে নিয়ে তার সঙ্গে লীলাবিলাস করলেন? সেটা কি সম্ভব? কোন কথাতেই সম্ভব না, কোন কথাতে যুক্তিপূর্ণ নয়। সমস্ত অযৌক্তিক কথাগুলি মানুষের মাথায় ঢুকে আছে, এই ভ্রমগুলি তারা নিজেরা সমাজে বাস করতে গিয়ে সেই সমস্তগুলি অসামাজিক তত্ত্বগুলিকেই দেবী দেবতার মধ্যে দিয়ে ভরে নিয়েছেন, নিয়ে নিজেদের সমাজকে বিধ্বংস করে ফেলেন, কোনদিন সমাজের হিতকারী হয় না। এই জন্য বললেন কি দেবী দুর্গা জগত জননী, তিনি হলেন মা, তাহাকে প্রণাম করো, ভক্তি করো, শ্রদ্ধা করো। জল মায়া দেবী, তিনি ভক্তজনকে ভক্তি দেন, ভগবানের সঙ্গে সংযোগ করা, অতএব সেই কথাকেই মাতি আমি কুলদেবী যোগ মায়া মরে কৃপা করি আবার সম্বন্ধে কবে ভিত্ত ধরি। ভক্তি বিনোদ ঠাকুর তিনি কীর্তনের মধ্যে দিয়ে চলে গেলেন। আবার সেই জন্য আমরা সেই চৌড়া মায়া দেবী যোগমায়া দেবীর চরণে আমরা শ্রদ্ধা পুষ্পাঞ্জলি সমর্পণ করি, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করুন। ওইভাবে এই যে সিদ্ধ মন্ত্র ভাগবতে বর্ণন হয়েছে, গোপীগণ বর্ণনা করেছেন, কাত্যায়ন নামে কোন এক ঋষি সর্বপ্রথম এই দেবীর আরাধনা করে এই মন্ত্র সিদ্ধি করেছিলেন, এই জন্য এই দেবীর নাম হল কাত্যায়নী দেবী, প্রৌঢ় মায়া যোগ মায়া দেবী। আমরা তাহার চরণে প্রার্থনা জানাই, প্রণাম করি, তিনি যেন আমাদের প্রতি অহেতুকি ভক্তি প্রদান করেন, রাধা গোবিন্দের চরণে আমাদের হৃদয়ে প্রেম প্রীতি ভালোবাসা যেন সব কিছু আমরা ঢেলে দিতে পারি, সেইটুকুই তিনি অনুগ্রহ করুন। আমরা যে স্থানে বসে আছি সেই হল আমাদের পরমারাধ্য নিত্যলীলা প্রবিষ্ট ভগবান বিষ্ণুপাদ সৃষ্টিমত জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তাহার ভজন কুটি এবং সমাধিটি উভয়ে আমরা শুনেছি গুরুবর্গের মুখ থেকে। পূর্বে তিনি রাধা কুণ্ড এবং সূর্য কুণ্ড থেকে ভজন করেন, বৃন্দাবনে সূর্য কুণ্ডে রাধা কৃষ্ণের যেখানে সূর্য পূজা ছলে নিত্য বিহার নিত্য মিলন হয় সেই নিত্য মিলন ক্ষেত্রে সূর্য কুণ্ড থেকে তিনি ভজন করছেন। তারপরেই তিনি আবার নবদ্বীপে চলে আসছেন, বয়স তাহার 144 বছর পর্যন্ত ছিল। সেই সময়ে ভক্তি বিনোদ ঠাকুর তাহাকে ওই পারে নিয়ে যান মায়াপুরে, সেইখানে নিয়ে গিয়ে তাহাকে দিয়ে ওই মহাপ্রভুর জন্মস্থান আবিষ্কার করাইলেন। তখন তিনি উদ্দণ্ড নৃত্য করলেন, করেই তিনি বললেন এই হল মহাপ্রভুর জন্মভিটা, তখন তাহাকে স্পষ্ট করে আনন্দিত হলেন, নৃত্য করলেন, একটি জমিতে স্থানকে নির্ণয় করে বললেন এইখানে মাটি খোঁড়ো। সেইখানে মাটি খুঁড়তেই দেখা গেল শ্রী জগন্নাথ মিশ্র তিনি যে অবক্ষয মূর্তির পূজা করতেন সেই মূর্তি এবং পূর্বদেব সেইখান থেকেই প্রকাশিত হল, তাহাকেই সেইখানে স্থাপন করে আজও সেই যোগপীর মন্দিরে সেবা পূজা আর সেইভাবে হয়ে আসছে। অপরদিকে ছিল জগন্নাথ দাস বাবাজী মহারাজ, তাহার তো বহু চরিত্র বহু কথা, বৃন্দাবনে সূর্য কুণ্ডে যখন তিনি ভজন করতেন শিষ্যজনকে বলতেন এই ফুল গাছ লাগাও, বেগুন গাছ লাগাও, এইসব করো। তারা বলে কিনা, বাবা আমরা এসেছি অষ্টশালীয় লীলাস্মরণ করবো, আমরা অষ্টযাম ভজন করবো, আর আমরা এই বেগুন গাছ লাগাবো। আমরা তো ঘরে বেগুন গাছ লাগাইতাম, ধান ক্ষেত করতাম, সব কিছু কাজকর্ম করে এসেছি, আবার মঠে এসে কাজ করতে হবে, কে আবার কেমন ধরে রেখে তারা কেউ করতে চায় না, মুখ ঘুরিয়ে নেয়, এখন গুরুর আদেশ অবজ্ঞা করাও যাবে না, তাই করে মনে মনে শুনছে। ভক্তিবিনোদ ঠাকুর সেখানে গিয়েছে, যেতেই এখন ওনার কাছে এই প্রশ্ন রেখেছে যে আমরা তো ভজন করতে এসেছি, আর আমাদের এমন কাজের কথা কেন বলে। তখন বললেন, দেখো যদি এই কাজ না করো, তোমাদের এই যে ভিতরে যে ময়লা জমে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অনর্থগুলি কি করে দূর হবে? এইগুলি যদি সেবা না করো তাহলে হরিনামও মুখে ধরবে না, হরিনাম করলে আর লীলা চিন্তন করলে কি হবে? ওই কাম বাসনা যাবে, একজন স্ত্রীকে দেখে সুন্দরীকে দেখে কি করে তাকে উপভোগ করবো, আর কোন ফলে তাহার সঙ্গে কথা বলবো, আর কি করে প্রেম করবো? সেই জন্যই সবসময় লালায়িত হবে, আর ওই দিকে ছুটবে, তখন রাধাকৃষ্ণের তার মনে থাকবে না, আর ভজন হবে না। এই জন্য আগে আমার প্রথম হোক, তারপরে ভজন করবে, সেবা করবে, না তো মলিন হৃদয়ে ওই রাধাকৃষ্ণের লীলা চিন্তন করতে বসেই ওই সুরসুন্দরী চিন্তা হবে, আর কোনো চিন্তা আসবে না। এই জন্য হাতে কাজ করো, মুখে নাম করো, হৃদয় শুদ্ধ হোক, আর পবিত্র হোক, শুদ্ধ নাম মুখে বেরো, তারপরে তোমরা লীলা চিন্তন করবে। আগে সাধক না হয়ে আর সিদ্ধির চিন্তা করলে কোনোদিন সিদ্ধ হওয়া যায় না, গাছে না উঠে ফল পাড়বার চেষ্টা করলে কোনোদিন সম্ভব নয় ফল পাড়ার। কতরূপ ভালো আগে অপক্ষ হয়ে পশ্চিম চিন্তা করলে হয় না, কাঁঠালগুলি যেমন কাঁচা কাঁঠালগুলি ওই গরমের মধ্যে রেখে দিয়ে পাকিয়ে নিয়ে আসে, বাজারে এখন পাকা কাঁঠাল তো পাওয়া যায় না, ওই যেমন পাকা কাঁঠাল এসে গেছে, না 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 ছাড়িয়ে খা, দেখবে যে একটাও কুয়া খাওয়া যাবে, খাওয়ার উপায় নাই, কেন ইজুড়ে পাকা তো। এইরকম ভাবে যে সমস্ত সাধক সাধিত উচ্ছৃঙ্খলতা করে, যারা ভোজন সাধন গুরু সেবা বৈষ্ণব সেবা না করে, কেবল রাধা গোবিন্দের লীলা চিন্তন করবার জন্য প্রয়াসী হয়, কোনদিন কোন কালে তাহারা পারদর্শী হতে পারে না। সেই জন্য বাবাজি মহারাজ তিনি এই শিক্ষাগুলি দিয়েছেন, ভজন করতে গিয়ে তাহারা অনুভূতি পুরুষ সিদ্ধ ভাগবত মহাভাগবত তাহারা। এই স্থানে যখন ভজন করতেন, কতগুলি কুকুরকে খাবার দিতেন, বললেন কি এরা ধানের কুকুর, এদেরকে খেলে ধানবাসী, এরা কতগুলিকে সরিয়ে দিয়ে এখন তিনি আর দেখতে পাচ্ছেন না, অতি বৃদ্ধ বয়সে, তখন তাহাকে সরিয়ে কুকুরগুলিকে সরিয়ে দেয়। এরা দিয়ে বলে কি আরে কোথায় গেল, এই গিট করে কিনতে থাকুন দশটি কুকুরকে, তো এখন বলেন কি আরে তোমরা জানো না এরা ধানের কুকুর, এরা নিষ্কপট প্রাণী, এরা কোনোদিন কপটতা করে না, কিন্তু মনুষ্য জীবন লাভ করে সাধন ভোজন করতে গিয়ে সব কপটতা, আর অনর্থ গ্রস্ত ওদের থেকে তো অনেক ভালো এই ধানের কুকুর নিষ্কপট প্রাণী। এইভাবে শিক্ষা দিতেন, বহু প্রকারের শিক্ষা তিনি দিয়েছেন। বৈষ্ণবগণ আরো বলবেন, আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। পঞ্চাগতের কৃপা
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো মানে কৈতব শুল গুরু পরম্পরা শ্রী নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গদেব, উই কম টু দিস ভেরি নাইস প্লেস ওয়ে উই অ্যানুয়ালি ডিসকাস দি তত্ত্ব অফ যোগমায়া মহামায়া
দাঁড়ালে মাঝখানে দাঁড়ালে অপরাধ লাগে বস্তাগু
So, in the beginning, Sripad Kirtimaraj spoke extensively about Yogamaya and Mahamaya Tattva. Why did he do that? For those who have headphones out there hearing in English, and we're hearing the translation, he spoke a long, long time specifically about that. Why? Because we are in Bengal, and in Bengal, many, many, if not most, are Shakta worshippers. The age of Kali has been to such an extent that people are forgetting the message of Sri Chaitanya Mahaprabhu. They're forgetting about Krishna's wonderful divine Leela, and they're, instead of worshipping Krishna as the Supreme Personality of Godhead, along with the Shakti, Srimati Radhika, and Yogamaya, they are worshipping Mahamaya, Kali, instead. Because most people today want only material things. They want benefits in this life. And they cannot understand the higher gradations of tattva. But we are in a holy dharma. And whenever we go into the dharma, in order to understand this place, we must have the blessing of guru, vice-lovers, and the protectors of the dharma. And the protectors of the dharma, both here in Vrindavan and all the holy places, Lord Shiva and Yogamaya are the protectors of this dharma. So when we pass by this temple, most didn't go in. But on the way back, we should definitely try to stop and go into this temple. There's a very large, large tree. And in this area, you'll see a deity named Prodhamaya. And then nearby, it's Vrinda Shiva. Prodhamaya means Yogamaya. Yogamaya is, as we understand in Krishna Leela, she arranges for all of the Leela Shakti. She arranges for all of the Leela of Krishna. All of the arrangements for pastime, the beauty of the dharma, even the very moods of the devotees themselves are influenced by the arrangement of Yogamaya. She facilitates and inspires and orchestrates all of Krishna's Leela. Krishna desires, he wants to enjoy Leela, pastime, and Yogamaya arranges that. In Vrindavan, she is known as Purnamasi, and she's also known as Vrindadevi. And she makes all these arrangements for Krishna's pastime to take place. Here, in Navadvipa, the same thing is going on. As Yogamaya, she has the duty to cover the dharma for those that are unqualified to speak. Those who have material desires, who are not pure devotees, Yogamaya covers that. And so when we walk around here, we may get glimpses of what this dharma is actually like, some small feeling or hint. But for the most part, we only see the material energy, modern buildings, tractors, cars, things like that. We don't see the dharma as it really is. However, if you read Jiva Dharma and you read the experiences of these young devotees, when their bhakti begins to mature, then Yogamaya may temporarily and sometimes lift that veil. And then, Navadvipa, as it actually is, becomes revealed. So we're chanting here and there, we're going on Parikram, we're going on Nanda Sankirtan. We should be chanting and hoping that that same experience happens to us. That somehow or other, Yogamaya will show us some mercy and lift that covering, and for some brief moment, some spooky will come into our hearts. And Arjunas and Vijay Kumar and Marco were able to see the blessings of their Buddha days. They were walking in Navadvipa, and then all of a sudden, they saw beautiful palaces, they saw Mahaprabhu, they saw the Kirtan party. This is what awaits us when we get the mercy and blessing of Yogamaya. And you should think like that. When we go on this Sagar Sankirtan, you should be chanting and looking everywhere. Where is Mahaprabhu? Where is Nityananda? Where is Jagannath Mitra? Where is Shakti Mata? This eagerness, this desire, and how do we get it? We pray to Yogamaya, please, lift this veil, impart into our hearts this mood of pure devotion, this mood of pure seva to Sri Chaitanya Mahaprabhu, that we can engage in these pastimes as well. So this is Hoga Maya. We go to her and we pray. For other teacher as Mahamaya, she covers and influences the atheists and the materialistic person. In Mathura, as in Vrindavan, there's Yoga Maya and Vrindadevi. In Mathura, Mahamaya is there. And she influences the demons like tongues and others. And they worship her. Okay? We are interested in gaining the mercy of Hoga Maya. And then gradually, by her instruction, Mahamaya will lift. Step by step. At the moment, we're covered in ignorance, passion, maybe some goodness. But gradually, Mahamaya will lift the influence of Tamagun and Rajagun, and gradually, Sattvagun will arise in us, and then some appreciation and understanding for Tattva, some removal of the gross aversion, some capacity for Nitya and steadiness in our service will take place by the mercy of Mahamaya, and then we become qualified for this greater influence. And then the other way that we get there is by the mercy of the great devotees, and we are so blessed to be very close, right across this kund, it's the place of Jagannath Das Babaji Maharaj. Sarva Goma Vaishnava Sarva Goma Sri Jagannath Das Babaji. He is such an important personality in our Sampradaya. He was, by the time of Bhaktivinoda Thakur, he was the most senior of all Vaishnavas in Vrindavan and also Gaudamandala, all of Bengal. All the Gaudiya Vaishnavas recognized him as the most learned and the most profoundly realized in Bhakti Tattva and Bhakti Ram. He was the repository, the storehouse of all of this nectar and wisdom. He was a disciple of another great Babaji who we heard about in Vrindavan, Srimadu Sundar Babaji. He was also the primary guru, sister guru of Srila Bhaktivinoda Thakur. We know that Srila Bhaktivinoda Thakur had initiation, formal Diksha initiation, from another personality, but we don't hear so much about him. But Jagannath Das Babaji Maharaj was specifically noted and indicated by Srila Bhaktisiddhanta Saraswati Thakur as the link in the Bhagavad Sanskara from Srila Bhaktisiddhanta Thakur to him. And it was by the mercy of Srila Jagannath Das Babaji Maharaj, when he was preparing to leave this world, he blessed Srila Bhaktisiddhanta Thakur with all of his understanding of Tattva, all of his profound realizations of the scriptures, and all his deeply understood and experienced understanding of Rag Tattva. Everything that Bhaktivinoda Thakur received, he received from the grace of this Vaishnava Sarva Bhuma Srila Jagannath Das Babaji Maharaj. We don't hear a great deal about him, but our debt to him is unlimited. He had a very interesting pastime. When he was in Vrindavan, he was worshipping in the area of Suryakund. And it was there he had many, many different people who were coming in to him to learn about Ashtakalya Leela. And this requires a very elevated and qualified disciple to know this and to practice meditation of Ashtakalya Leela. So he was giving his disciple instruction. And he told them not to meditate on this Ashtakalya Leela yet. You're not qualified. Instead, you grow eggplant. You grow flowers. And with these things, you worship the deity. And by developing a connection and a relationship with the deity in this service mood, gradually all of your nausea will lift. And then you become qualified for this. These people were not satisfied with it. As then, also today, many people want to come to Vrindavan and enter instantly into Ashtakalya Leela. So we have so many, especially from various countries like, I shouldn't say it, Russia, and other places, where they want to instantly go into Ashtakalya Leela, and they go to Radhakund, and they try to hear from some Babaji, and think that this makes them qualified. But this is not the process. And when these people complain to Bhaktivinoda Thakur, oh, we want to hear Ashtakalya Leela, our Gurudev is not understanding our way, he's checking our desire. Please help us, you speak to him. Bhaktivinoda Thakur, he was not sympathetic to their mood. And he explained to them what I said to them. that actually you're good and that's understood perfectly, your mother would know what to do with you. And in the size of this favor to the deity, and your kind say that you will become eligible. Only by the mercy of Shabbi Shihuru can you take the proper steps to enter Elizabeth. And only when he's prepared to give you the knowledge and understanding will you be ready and qualified to hear it. This is a lesson which all of us must take. So, later on, by the inspiration of our beloved Shishinada Krishna, he came here to the and he was very old.
Thank you. आज के प्रश्न है वो তারপরে রুদ্রজী আর সেই রুদ্রজীদের মধ্যে সেই বৈকুণ্ঠ তারপরে মহৎপুর আর এই সব পাশেই গ্রাম আছে, ওখান থেকে দণ্ডত প্রণাম আপনারা করেছেন। প্রথমে যোগ সৌভা যোগ মায়া বিধ্বসী এখানকার ক্ষেত্রপাল সেই সবসময় স্থান রক্ষা করেন। বৃন্দাবনে যে সেখানে যোগ মায়া সেখানে আছেন কাত্যায়নী মহাদেবী অন্তরঙ্গা শক্তি যোগ মায়া, যিনি কৃষ্ণের পরে মা যশোদার গর্ভে সে জন্ম করে স্মরণ করেছিলেন। পরবর্তীকালে কংস হাতে দিয়ে তিনি মহামায়া হয়ে গিয়ে কংসকে চরণের আঘাত করে দিয়ে ষষ্ঠ পূজা ধারণ করে বলে যে তুমি আমাকে কি বাজে তোমার সন্তান অনন্ত প্রকট হয়ে গেছে, এই বলে অনন্ত ধ্যান হয়ে যোগ মায়ার একটি কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি তিনি বিভিন্ন কার্য পালন করে তার যদি না স্বভাব কি জ্ঞান আর তিনি উন্মুখ মোহিনী মা যশোদা এমনকি কৃষ্ণ আর সব প্রজাবাসীগণকে মুগ্ধ করে রেখেছেন কৃষ্ণ স্বয়ং ভগবান স্বয়ংকারকে দাবি। তথাপি মনে করেন যে যশোদা মায়া মাধ্যস্থ বাপ বুঝতে পারেন না ভগবান, আর ভগবানও যাহা প্রভাবে তিনি তাহার ভগবতটা দিয়ে দিচ্ছেন। এইরকম কঠোর বৃন্দাবনের লীলা সম্ভব না, এটা যোগ মায়া কিন্তু তিনি আবার মহামায়া রূপে যে তিনি ছায়া